আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শনিবার, চৌঠা মাঘ, 21শে জামাদিউল আউয়াল, 18ই জানুয়ারি। বাংলাদেশ বেতার, খবর পড়ছি নীলুফার করিম। শুরুতেই শিরোনাম। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন, কমিশনের এখতিয়ার। পরিবর্তন হলে আওয়ামী লীগের আপত্তি নেই, বললেন ওবায়দুল কাদের। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনের নির্দেশে কাজ করবে আইন প্রয়োগকারী সংস্থা। মুজিববর্ষের সরকারের অর্জন বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। অভিন্ন ভবিষ্যতের লক্ষ্যে মুজিববর্ষে শক্তিশালী বাংলাদেশ চীন সম্পর্ক গড়ে তুলতে চীনের অঙ্গীকার। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে আসিয়ান দেশগুলোর প্রতি মালয়েশিয়ার আহ্বান। এবং ঢাকায় বঙ্গবন্ধু বিপিএল টি-20 ক্রিকেটের ফাইনালে খুলনা টাইগার্সকে 21 রানে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতল রাজশাহী রয়্যালস। এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয় সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। তারিখ পরিবর্তন করা হলে আওয়ামী লীগের কোনো আপত্তি থাকবে না। ওবায়দুল কাদের গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। ধর্মীয় বিষয়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কমিশন একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরো বলেন,
নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠা এবং তারা তাদের স্বাধীনতা এখানে বিষয়টি তাদেরই এখতিয়ার, তারাই নির্বাচনের শিডিউল ঘোষণা করেন। এখানে সরকারের কোনো বিষয় নেই, কাজে সরকার এখানে অন্যায় করেছে এ কথাটা বলার কোন যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না। সর্বশেষ বগুড়া দুপচাঁচিয়া, এখানে যে ইভিএম পদ্ধতিতে সম্পূর্ণ ইলেকশনটা হলো, মির্জা ফখরুল সাহেবকে একটু জিজ্ঞেস করো যে তিনি এই ইলেকশনটা কি ইভিএম পদ্ধতির এই নির্বাচনের ফলাফল কি প্রত্যাখ্যান করেছেন। সেখানে তো বিপুল ভোটে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে।
আওয়ামী লীগের যে সকল নেতা দলের অনুমোদন ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানান ওবায়দুল কাদের। মন্ত্রী জানান, দলের কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ চলতি মাসের 24 তারিখ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। তারা সেখানে মিলাদ ও দোয়া করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 2 ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আইন প্রয়োগকারী সংস্থাগুলো কাজ করবে। তিনি গতকাল রাজধানীতে শেরে বাংলা স্কুল ও কলেজের 50 বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় এ তথ্য জানান। আসাদুজ্জামান খান কামাল বলেন, সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি নির্বাচন হলে সরকারের কিছুই করার নেই। মন্ত্রী বলেন, জনগণ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো দায়িত্বশীল হওয়ায় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই। আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন কমিশন ঠিক করবে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ও সরস্বতী পূজা একই সময় হবে কিনা। উল্লেখ্য, নির্বাচন কমিশন গত মাসের 22 তারিখে ঘোষণা করে চলতি মাসের 30 তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, মুজিববর্ষে সরকারের সব অর্জন বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা 2020 উপলক্ষে আয়োজিত উদ্ভাবন উদ্যোক্তা বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। ডক্টর আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ব্র্যান্ডিং করতে কাজ করছে সরকার, বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে বাংলাদেশের অর্থনীতি এখন অনেক মজবুত। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান ও আগামী বছর খুবই গুরুত্বপূর্ণ। এবছর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আর পরের বছর স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপিত হবে, আর এই 2 বছরে বিশ্ববাসী বাংলাদেশের অভাবনীয় সাফল্য দেখতে ও জানতে পারবে। স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জমির আইল উঠিয়ে সমবায় ভিত্তিক চাষাবাদ কৃষকদের দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক মুক্তি অর্জনে ভূমিকা রাখবে। এ ধরনের চাষাবাদ পদ্ধতি 1975 সালেই বঙ্গবন্ধু পরিকল্পনা করেছিলেন। বঙ্গবন্ধু দর্শনই সরকার আজ বাস্তবায়ন করছে। কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নোয়াপাড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড গৃহীত কৃষির যান্ত্রিকীকরণ ও যৌথ খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের উদ্বোধন উদ্বোধন এবং স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি গতকাল এ কথা বলেন। মন্ত্রী বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে যৌথ খামার প্রতিষ্ঠার ফলে কৃষি পণ্যের উৎপাদন খরচ হ্রাস পাবে এবং কৃষি হবে কৃষকের জন্য একটি লাভজনক জীবিকা। তিনি আরও বলেন, যান্ত্রিকীকরণের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে আধুনিক চাষ ব্যবস্থা প্রবর্তনের মডেল উদ্ভাবনের লক্ষ্যে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান বলেছেন, দরিদ্র মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেজন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে কম্বলসহ শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার দৌলতপুর স্কুল প্রাঙ্গণে গতকাল অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন। দরিদ্র মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে 500 দরিদ্র শীতার্থের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন তিনি। রাজধানীর কাছে টঙ্গীতে তুরাগ নদের তীরে বিশ্বের মুসলমানদের অন্যতম বৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব গতকাল বাদ ফজর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ এতে শরিক হচ্ছেন। ইজতেমায় দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইজতেমা মাঠ এবং এর আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর 8,500 সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল ইজতেমা ময়দানে জুমার জামাতে বিপুল সংখ্যক মুসল্লি রাজধানী ছাড়াও টঙ্গী এবং আশেপাশের এলাকা থেকে এসে শরিক হন। আগামীকাল মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও অগ্রগতি কামনায় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 55 বিশ্ব ইজতেমার 3-দিনব্যাপী দ্বিতীয় পর্ব শেষ হবে। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গত রোববার শেষ হয়। চীন বলেছে, মুজিব বর্ষ স্মরণে রেখেই তারা শক্তিশালী বাংলাদেশ চীন বন্ধুত্ব গড়ে তুলতে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি চিমিং গত বৃহস্পতিবার ঢাকায় চীন বাংলাদেশ বন্ধুত্বের 45তম বার্ষিকী ও মুজিব বর্ষ চীনা নববর্ষ 2020 উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, তারা নবযাত্রা শুরু করতে এবং চীন বাংলাদেশ কৌশলগত সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। চীনের রাষ্ট্রদূত দুদেশের মধ্যকার উন্নয়ন কৌশলে সমন্বয় জোরদার, যৌথভাবে রোড অ্যান্ড বেল্ট উদ্যোগ শক্তিশালী করা এবং নিজ নিজ প্রশাসনের পারস্পরিক সমঝোতা ও বিনিময় বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানে দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। বাংলাদেশ ও ভারত সীমান্ত হাট এবং প্রস্তাবিত ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির জন্য যৌথ নিরীক্ষা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে আলোচনা করেছে। নতুন দিল্লিতে গত বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাণিজ্য সচিব ডক্টর মোহাম্মদ জাফরউদ্দিন, বাংলাদেশ প্রতিনিধি দলের এবং ভারতের বাণিজ্য সচিব অনুপ ধাওয়ান ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দুই পক্ষ ভারত বাংলাদেশের সিও ফোরাম, বাণিজ্য ডেটা বিনিময়, আঞ্চলিক যোগাযোগ উদ্যোগ, মান সমন্বয়, সীমান্ত বাণিজ্য অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসায়ী ভিসা সহজ করা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সরকার 17 মার্চ 2020 থেকে 26 মার্চ 2021 মুজিব বর্ষ ঘোষণা করেছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। মুজিব বর্ষ উপলক্ষে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে বাংলাদেশ বেতারের ধারাবাহিক আয়োজনে শুনুন রামপাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে আমাদের 4 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব।
2021 সালের মধ্যে সবার জন্য মানসম্মত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পরিকল্পনা অনুযায়ী 2021 সাল নাগাদ বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 24,000 মেগাওয়াট, 2030 সালে 40,000 মেগাওয়াট এবং 2041 সালে 60,000 মেগাওয়াটে উন্নীত হবে। ইতোমধ্যে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 22,087 মেগাওয়াট ছাড়িয়ে গেছে। বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে দেশের 95% মানুষ। আর এই লক্ষ্য অর্জনে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে 1320 মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি এর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। এতে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিপি এবং ভারতের রাষ্ট্রীয় পরিচালিত ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি কাজ করছে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের দারিদ্র বিমোচন, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও শিল্পায়নকে ত্বরান্বিত করতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পদক্ষেপ নিয়েছে সরকার। বাংলাদেশ বেতারের সঙ্গে সাক্ষাৎকারে বলছিলেন কেন্দ্রটির উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
এটি বাংলাদেশ সরকারের একটি ফাস্ট ট্র্যাক প্রজেক্ট, বিশেষ করে এই খুলনা অঞ্চল বাংলাদেশের যে অবহেলিত অঞ্চল, এই অঞ্চলের অনেক কিছুই গড়ে ওঠে নাই, শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি শুধুমাত্র যে এলাকার নির্ভরযোগ্য বিদ্যুতের অভাবে। সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার এই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নতির কথা বিবেচনায় রেখে এই রামপালে যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করতে যাচ্ছে।
1834 একর জমির উপর নির্মাণাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সার্বিক কাজ দ্রুত এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। ইতিমধ্যে ল্যান্ড ডেভেলপমেন্ট ও বাউন্ডারি দেয়াল নির্মাণ সহ প্রকল্পের সকল অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়েছে, আরো জানাচ্ছিলেন মোহাম্মদ রেজাউল করিম।
দুটি ইউনিটের যে নির্মাণ কাজ চলছে, এটি আমাদের 24 এপ্রিল 2017 থেকে এটির কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের এই প্রজেক্টটির কাজ প্রায় 45-46% সম্পন্ন হয়েছে, ফিজিক্যাল অগ্রগতি। আমরা আশা করছি যে এটাই তার নির্ধারিত সময়ে এই প্রজেক্টটির কাজ শেষ হবে। আমাদের অ্যাজ পার আওয়ার শিডিউল এই প্রজেক্টটি 2021 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম ইউনিট জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে এবং আগস্ট 2021 দ্বিতীয় ইউনিটটি বিদ্যুৎ সরবরাহে সক্ষম হবে।
রামপাল পাওয়ার প্ল্যান্টকে ঘিরে প্রকল্প এলাকার মানুষের মধ্যে জীবনমান উন্নয়নের বিষয়ে যে আশার সঞ্চার হয়েছে তা অচিরেই পূরণ হবে। মোল্লা মোহাম্মদ আব্দুল হালিম, উপবার্তা নিয়ন্ত্রক, বাংলাদেশ বেতার।
খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারের সকাল 7টা সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট www.betar.gov.bd-তে।
খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, উৎসাহ ও অনুপ্রেরণা প্রেরণা যুগিয়ে শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে সমাজে সকলকে এগিয়ে আসতে হবে। মুজিব জন্মশতবার্ষিকীর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে শিশুদের জানাতে হবে। তিনি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর জীবনাদর্শে শিশুদের উজ্জীবিত করতে সকলের প্রতি আহ্বান জানান স্পিকার। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার জ্ঞানবিজ্ঞানে অগ্রগামী, চিন্তা চেতনায় প্রগতিশীল, সততা মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ, শরীর মনে সুস্থ ও কর্মে উদ্যমী একটি প্রজন্ম গড়ে তুলতে চায়। এই লক্ষ্য অর্জনে প্রয়াস অব্যাহত থাকবে। তিনি গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে 49তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2020 উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রূপকল্প 2041 ঘোষণা করেছেন তা বাস্তবায়ন করবে আজকের শিক্ষার্থীরাই। জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গতকাল সকাল থেকেই মেলায় বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থী আসতে থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়তে থাকে। দুপুরের আগেই জনসমুদ্রে পরিণত হয় মেলা প্রাঙ্গণ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
বাণিজ্য মেলা আগত সম্মানিত সুধীমণ্ডলী,
দেশ বিদেশের নানা প্রতিষ্ঠানের দোকানে হাজারো পণ্যের পসরা সাজিয়ে চলছে জমজমাট 25তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019। মেলায় স্থান পেয়েছে দেশ বিদেশের নানা পণ্য। প্রতিদিনই ক্রেতারা ভিড় জমাচ্ছেন মেলায়, পরখ করছেন পণ্য এবং চলছে কেনাকাটা। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বিলাস দ্রব্য সবই পাওয়া যাচ্ছে মেলায়।
আমাদের বাণিজ্য মেলাতে মানে বিশ্বের সবকিছু এখানে পাওয়া যায়।
অনেকেই আছে যারা বিদেশে যেতে পারি না, তাদের জন্য এই বাণিজ্য মেলাটা খুবই দরকার।
অনেক দেশের প্রোডাক্ট এক জায়গায় পাচ্ছি বলে এটা খুব ভালো লাগছে।
আমার ভালো লাগছে কারণ অনেক নতুন নতুন জিনিস দেখছি, প্রোডাক্ট দেখছি, জানতে পারছি সব ব্যাপারে। এই জন্য
শুক্রবার ছুটির দিন হওয়াতে মেলায় ছিল উপচে পড়া ভিড়। অনেকে বাণিজ্য মেলা দেখবার জন্য রাজধানীর বাইরে থেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে।
আমি গভর্নমেন্ট জব করি, হলিডে তো বাসায় থাকবো, শপিং করার জন্য এখন মেলায় তো বেস্ট, মার্কেট না গিয়ে মেলায় ভালো, এই জন্য মেলাতে আসা।
ছুটির দিন ভাবলাম ঘুরে যাই, আসছি ঢাকাতে ঘোরার জন্য, মেলাতে ঘুরবো এটাই।
ধন্যবাদ, যেভাবে মেলায় আসি কেনাকাটা করি, এবারও করবো। আজকে মেলার যে ভিড়, কেনাকাটা কিভাবে যে করবো বুঝতে পারছি না।
দর্শনার্থী আর ক্রেতাদের ভিড়ে বিক্রেতাদের যেন দম ফেলার ফুরসত নেই।
প্রেসার কুকার, অ্যালুমিনিয়াম প্রোডাক্ট গুলো আছে, এগুলো মেলা বেশি চলতেছে।
মহিলা যে কাস্টমার গুলো আসে, মহিলা কাস্টমার সাধারণত আসলে তেজস পত্র নিয়ে বেশি ব্যস্ত থাকে।
কাস্টমার টুকটাক হচ্ছে, সেল হচ্ছে, আশা করি সামনে আরো বাড়বে। ঘোরা টোরা করতেছে, কেউ দেখতেছে, কেউ বলতেছে যে পরে আসবো।
খুব ভালো সাড়া হচ্ছে, বিভিন্ন স্টলে সব স্টলে প্রচুর ভিড়।
ইনশাল্লাহ আমরা অনেক বেশি আশা করতেছি গতবারের তুলনায়।
ক্রেতা, দর্শনার্থী, বিক্রেতাদের মিলন মেলায় পরিণত হওয়া বাণিজ্য মেলা দিন যত যাচ্ছে ততই আরো জমে উঠছে। আসিফ ইকবাল খান, বাংলাদেশ বেতার।
এবার আন্তর্জাতিক সংবাদ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধ অবসানে আসিয়ান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। ভিয়েতনামে দুদিনব্যাপী আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ এই আহ্বান জানান। তিনি বলেন, মিয়ানমারের সরকারকে প্রথমে তাঁর ভূখণ্ডের মধ্যে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে। মন্ত্রী বলেন, মিয়ানমারের ব্যাপারে মালয়েশিয়ার অবস্থান সুস্পষ্ট যে গণহত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। ইরান ভুলবশত একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করার দায় স্বীকার করার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষে সাফাই গিয়েছেন। তিনি বলেন, এই দুর্যোগের জন্য দায়ী বিপ্লবী গার্ড ইরানের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। ঘটনাটি মোকাবেলায় অসাবধানতার জন্য ইরানের বিরুদ্ধে বিদেশে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠেছে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইউক্রেনের বিমানটি বিধ্বস্ত হয়ে যেসব যাত্রী মারা গেছেন তাদের পরিবারকে কানাডা ক্ষতিপূরণ দেবে। আবারও দেশের খবর। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবন দিয়ে আমাদের এই দেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর অন্যতম রাজনৈতিক আদর্শ ছিল ধর্মনিরপেক্ষতা, যা পরবর্তীতে বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত হয়। তিনি গতকাল ধর্মীয় কল্যাণ ট্রাস্টের 21 সদস্যের নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যদের নিয়ে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের একথা বলেন। খেলার খবর, ক্রিকেট। গতকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রাজশাহী রয়্যালস 21 রানে খুলনা টাইগার্সকে পরাজিত করে বঙ্গবন্ধু বিপিএল টি-20 টুর্নামেন্টের শিরোপা জিতেছে। প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী রয়্যালস 20 ওভারে 4 উইকেট হারিয়ে 170 রান করে। জবাবে খুলনা টাইগার্স 20 ওভারে 8 উইকেট হারিয়ে 149 রান করতে সক্ষম হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2012 সালে যাত্রা শুরু করা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের সপ্তম আসরটি অন্যান্য বারের চেয়ে ভিন্ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরের নামকরণ করা হয় বঙ্গবন্ধু বিপিএল। এবার নতুন চ্যাম্পিয়ন পাবে বিপিএল জানা ছিল আগেই। ফাইনালের দুই দল খুলনা টাইগার্স আর রাজশাহী রয়্যালসের মধ্যে কোনোটি এর আগে শিরোপার স্বাদ পায়নি। তবে শেষ পর্যন্ত দুদলের মধ্যেই কারা শেষ হাসি হাসে সেটার জন্য ছিল চরম অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটল। বিপিএলের নতুন চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি হাতে তুলল রাজশাহী রয়্যালস। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনাকর এক ফাইনালে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে 21 রানে হারিয়েছে আন্দ্রে রাসেলের রাজশাহী। 171 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা খুলনা। মোহাম্মদ ইরফানের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে আবু জায়েদ রাহির শিকার আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজও। 11 রানের মধ্যে 2 উইকেট হারায় খুলনা। সেখান থেকে দলকে অনেকটা এগিয়ে নিয়েছেন শামসুর রহমান শুভ আর রাইলি রুশো। ইনিংসের 11তম ওভারে রুশোকে ফিরিয়ে রাজশাহীর মুখে হাসি ফোটান মোহাম্মদ নওয়াজ। 2 ওভার পর খুলনাকে ম্যাচ থেকে ছিটকে দেন কামরুল ইসলাম রাব্বি। হাফ সেঞ্চুরিয়ান শুভকে ফেরানোর সঙ্গে মারকুটে আরেক ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদ্রানকেও তুলে নেন ডানহাতি এই পেসার। খুলনার শেষ ভরসা হয়েছিলেন মুশফিকুর রহিম। আন্দ্রে রাসেলের দুর্দান্ত এক ডেলিভারিতে তিনিও শেষতক বোল্ড হয়ে গেলে শিরোপার স্বপ্ন ভেঙে যায় দলটির। 15 বলে 2 বাউন্ডারি আর 1 ছক্কায় খুলনার অধিনায়ক ফেরেন 21 রানে। এর আগে ইরফান শুক্কুরের ছড়ো হাফ সেঞ্চুরিতে ভর করে 4 উইকেটে 170 রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় রাজশাহী রয়্যালস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য তেমন ভালো ছিল না তাদের। লিটন দাসের সঙ্গে আফিফ হোসেনের 15 বলের উদ্বোধনী জুটিতে আসে মাত্র 14 রান। 8 বলে 10 রান করে আফিফ শিকার হন মোহাম্মদ আমিরের। তবে মেহেদী হাসান মিরাজ দৌড়ে এসে যেভাবে ক্যাচটি নিয়েছেন, আসল কৃতিত্বটা দিতে হয় তাকেই। শুক্রের সঙ্গে দ্বিতীয় উইকেটে 49 রানের জুটি গড়ে লিটন সাজঘরে ফেরেন 28 বলে 25 রান করে। এরপর শোয়েব মালিকও সুবিধা করতে পারেননি, 13 বলে মাত্র 9 রান করে ফেরেন তিনি। তবে অপর প্রান্তে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন শুক্কুর। দারুণ ব্যাটিংয়ে এগিয়ে চলা এই ব্যাটসম্যানকে অবশেষে থামান আমির। 35 বলে 6 বাউন্ডারি আর 2 ছক্কায় শুক্কুর করেন 52 রান। পরের সময়টায় চালিয়ে খেলে দলের পুঁজি বড় করেন আন্দ্রে রাসেল আর মোহাম্মদ নওয়াজ। শেষ পর্যন্ত রাসেল ১৬ বলে ৩ ছক্কায় অপরাজিত থাকেন ২৭ রানে। তার চেয়ে বেশি ভয়ঙ্কর ছিলেন মোহাম্মদ নওয়াজ। পাকিস্তানি এই ব্যাটসম্যান ২০ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় খেলেন হার না মানা ৪১ রানের ইনিংস। খুলনার পক্ষে ২টি উইকেট নেন মোহাম্মদ আমির। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪৩ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ৩৫ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন কমিশনের এখতিয়ার, পরিবর্তন হলে আওয়ামী লীগের আপত্তি নেই, বললেন ওবায়দুল কাদের। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনের নির্দেশে কাজ করবে আইন প্রয়োগকারী সংস্থা। মুজিব বর্ষে সরকারের অর্জন বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। অভিন্ন ভবিষ্যতের লক্ষ্যে মুজিব বর্ষে শক্তিশালী বাংলাদেশ চীন সম্পর্ক গড়ে তুলতে চীনের অঙ্গীকার। এবং ঢাকায় বঙ্গবন্ধু বিপিএল টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতল রাজশাহী রয়্যালস। বাংলাদেশ বেতারে সকাল ৭টা সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট www.beta.gov.pt তে।